ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أولم يروا أن أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ فَاتِذَ الْقُرْبَى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون وما آتيكم من ربا وما آتيتم من ربا ليربو وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى ما يشركون
اي آيات গুলোর অনুবাদ হলো তারা কি দেখেনি যে আল্লাহ যার জন্য চান রিজকে সম্প্রসারিত করেন এবং যার জন্য চান সংকুচিত করেন নিশ্চয় এতে সে জাতির জন্য বহু নিদর্শন আছে যারা ঈমান আনে অতএব তুমি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দাও এরূপে মিসকিনকেও পথিকদেরকেও এটি তাদের জন্য উত্তম যারা আল্লাহ সন্তুষ্টির সন্ধানে থাকে বস্তুত এরাই সফল কাম হবে আর তোমরা যা সুদের সুদের উপর যা বিনিয়োগ করে থাকো যেন তার লোকের ধন সম্পদের সাথে বৃদ্ধি পায়, আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না, এবং তোমরা আল্লাহ সন্তোষ লাভের উদ্দেশ্যে যে যাকাত দাও, জেনে রাখো যে এই সকল লোকেই নিজেদের ধন সম্পদ বহুগুণে বর্ধিত করেছেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর রিজিক দিয়েছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে এই সকল কার্যের কিছু মাত্র করতে পারে? তিনি পবিত্র এবং তারা যাকে তার সাথে শরীর করছে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে, তিনি তার বহু ঊর্ধ্বে। যে আয়াতগুলোর তেলাওয়াত এবং অনুবাদ পড়ে শুনিয়েছি, সূরা রুমের আয়াত, এই আয়াতগুলোর প্রথমটিতে খোদা তাআলা নিজের রাজেক হওয়ার কথা ঘোষণা করেছেন, রিজিককে সম্প্রসারিত তিনি করেন আর সংকুচিত তিনি করেন। রিজক তিনি দান করেন এবং তিনি উঠিয়ে নেন বা প্রত্যাহার করেন। আল্লাহ তাআলা বলেন যে সত্যিকার মোমেনকে আল্লাহর রাজাক বৈশিষ্ট্য বহু নিদর্শনাবলী দেখিয়ে থাকে এবং এর ফলে তার ঈমান সুদৃঢ় হয়। আজকাল পৃথিবীর যে অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে পৃথিবীতে, যেই অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে পৃথিবী অতিবাহিত হচ্ছে, যার ফলে ধনী দেশও প্রভাবিত আর দরিদ্র দেশগুলো, শিল্পোন্নত দেশও প্রভাবিত হচ্ছে এবং যারা তাদের উপর নির্ভর করে তারাও প্রভাবিত হচ্ছে এর ফলে, আর তারাও যারা মনে করে যে প্রযুক্তিগত দক্ষতা আমাদের এত বেশি যে পৃথিবী আমাদের সেবার মুখাপেক্ষী, কেননা আজকের বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের উন্নতির যুগে এবং এই আধুনিক যুগে আমাদের প্রযুক্তিগত খেদমতের বা সেবার প্রয়োজন অনেক বেশি। অনেক শক্তিশালী জাতি ভেবে বসেছিল যে আমাদের অর্থনীতি এত বেশি দৃঢ় এত বেশি মজবুত যে আমরা সত্তর সারা পৃথিবীকে এখন নিজেদের করতলগত করব, যদিও পৃথিবীর অনেক দেশকে তারা নিজেদের কথা মানতে বাধ্য করে। বস্তুত সারা পৃথিবীর উপর নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার এরা স্বপ্ন দেখছিল। তারা ভেবেছিল যে বিজ্ঞানের জগতে উন্নতির এমন মার্গে আমরা পৌঁছেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না। বিশাল দেশ এবং সকল প্রকারের আবহাওয়া থাকার কারণে খাদ্যশস্যের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, খাদ্যপানীয়ের জন্য কারো উপর আমাদের নির্ভর করতে হবে না, আর চিকিৎসার ক্ষেত্রে আমরা এত উন্নতি করেছি যে পৃথিবী আমাদের কাছে এখন শিখতে আসবে, আমাদের কাছেই পৃথিবীকে শিখতে হবে। অস্ত্রের প্রতিযোগিতায় সারা পৃথিবীর তুলনায় আমরা এগিয়ে গেছি আর আমাদের অভিজ্ঞতা থেকে পৃথিবী শিখে এবং উপকৃত হয়। পৃথিবীকে জয় করার পাশাপাশি তারা পৃথিবী আকাশকে জয় করারও স্বপ্ন দেখছে, তাই বা দেখেছে, তাই সকল অর্থে আমরা এখন পৃথিবীকে করতলগত করার শক্তি রাখি, সামর্থ্য রাখি, তাই আমাদের প্রাধান্যকে পৃথিবী এখন মানতে বাধ্য। আর পৃথিবীর উচিত আমাদের ঝুলিতে বা থলিতে আশ্রয় নেয়া, আর অনেক শক্তি এটি ভেবেছে যে আমাদের কাছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ ত্রণের পৃথিবী আমাদের উপর নির্ভর করতে বাধ্য, নিজেদের শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিগত দক্ষতার অহংকারে এরা এমন পরিকল্পনা করেছে যে নিজেদের অনেক শিল্পকে এরা বন্ধ করে দিয়েছে, আর কৃষিও নামে মাত্র থেকে গেছে তাদের হাতে। এর ফলে অর্থনীতির দ্রুত অধপতন, এই সব কিছুর না থাকার কারণে যা তাদের কাছে ছিল পূর্বে শিল্প এবং অর্থনীতি, তা না থাকার কারণে তাদের অর্থনীতি খুব দ্রুত অধপতিত হতে থাকে। তো এই সব কিছু পৃথিবীতে এখন যে অর্থনৈতিক সংকটের আকারে দেখা যাচ্ছে, তার মূল কারণের দিকে এখনো এদের দৃষ্টি যাচ্ছে না। আর তা হল সকল শক্তির আধার এবং রাজেক খোদার উপর সত্যিকার অর্থে ইমান না আনা, বা সত্যি বা মানার দায়িত্ব পালন না করা। এই সমস্ত শক্তি বা দেশ যারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী বা মজবুত, বা কিছুদিন পূর্বেও যারা মজবুত এবং শক্তিশালী ছিল, তারা এদিকে দৃষ্টি দেয় না যে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা খোদারও একটা নিয়ম পৃথিবীতে কাজ করছে, স্বর্গ এবং মর্ত থেকে উত্থিত ভূমিকম্প বা সামুদ্রিক তুফানের আকারে যা প্রকাশ পায় মাঝে মাঝে, যার কেউ মোকাবেলা করতে পারে না, সবকিছু উলট পালট বা উথাল পাথাল হয়ে যায়। অস্বাভাবিকভাবে অর্থনীতিকে পরিচালিত করার কারণে তার কুফলও সামনে এসেছে। একদিকে খোদাকে ভোলার কারণে জমিনি এবং আসমানি যেই বিপদ ছিল তার ফলাফল প্রকাশ পেয়েছে, দ্বিতীয়ত আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে কাজ করার কারণে অর্থনৈতিক দিক থেকে তার কুফল প্রকাশিত হয়েছে। এর জন্য এখন যেই সমাধান ভাবা হচ্ছে তাও কিন্তু দীর্ঘস্থায়ী নয়। আসল কারণ পর্যন্ত পৌঁছার চেষ্টা এরা করছে না, যদিও কিছুটা কাছে আসছে। এখন পর্যন্ত যে সমাধান সামনে এসেছে, তা থেকে বোঝা যায় যে এরা আরো সমস্যার জালে ভয়াবহভাবে আবদ্ধ হবে। এইসব কিছু দেখে খোদার সত্তার উপর আমাদের ইমান আরো দৃঢ় হয়। এখন পৃথিবীকে ব্যাপারে সতর্ক করা আহমদীদের দায়িত্ব, যে সমস্ত বিপদ আপদ এবং সংকটের মূল কারণ হল খোদার পবিত্র সত্তা থেকে দূরত্ব। মানুষের অধিকার প্রদানের দিকে মনোযোগের অভাব, অন্যের সম্পদের উৎসের উপর লোভাতুর দৃষ্টি দেয়া। অতএব যদি স্থায়ী সমাধান চায়, তাহলে এইগুলো সম্পর্কে তাদের ভাবতে হবে, তারা বাধ্য এগুলো নিয়ে ভাবতে। কয়েক বিলিয়ন ডলার বা কয়েক বিলিয়ন পাউন্ড খরচ করা বা সাহায্য, এটি কিন্তু স্থায়ী সমাধান নয় এই সমস্যার। কেননা এই টাকাও সেই জেব থেকেই আসবে যারা পূর্বেই ক্ষতিগ্রস্ত। আজকে মুসলমান বিশ্বের একই অবস্থা, তারাও খোদাতালা যে অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন কোরআনে, তা থেকে দিক নির্দেশনা না নিয়ে এই দুনিয়ার মানুষের কাছে দিক নির্দেশনা চায়। এরপর ইমানদারি বা বিশ্বস্ততা এবং স্বদেশের সাথে সম্পর্কের যে স্বরূপ দেখুন, এদের কোন চেতনাই নেই। রাষ্ট্রপ্রধানরা শুধু নিজ স্বার্থ দেখে। মধ্যপ্রাচ্য বা আরব দেশ, যেখানে তেলের প্রাচুর্য রয়েছে, এই দেশগুলোও নিজ অর্থনীতিকে সেভাবে পরিচালনা করেনি যেভাবে খোদা নির্দেশ দিয়েছেন। সেই ইমানদারি বা সেই বিশ্বস্ততার বা সেই নীতি অনুসারে চলার চেষ্টা করেনি যার খোদা তাআলা নির্দেশ দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে তাদের দেশ উন্নতি করেছে, দেশের কাঠামো অনেক উন্নত হয়েছে অন্যান্য দেশের তুলনায়, কিন্তু সম্পদকে তারা সেভাবে ব্যবহার করেনি যেভাবে আল্লাহ তাআলা ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। দৃষ্টান্তস্বরূপ, তাদের কাছে যদি প্রয়োজন অতিরিক্ত অঙ্ক টাকা থেকে থাকে এবং অগণিত টাকা ছিল তাদের কাছে, তেল সম্পদ তাদের কাছে রয়েছে, তারা এই টাকাকে পাশ্চাত্যে তারা ব্যবসায় বিনিয়োগ করেছে যেখান থেকে সুদ পাওয়ার সম্ভাবনা ছিল। আর তাও এমন অনুৎপাদনমূলক খাতে বিনিয়োগ করেছে যা সাময়িক লাভের কারণ ছিল। অর্থাৎ কোনো কোনো ব্যাংক বা কোনো কোনো প্রতিষ্ঠানে এরা টাকা জমা করেছে সুদ লাভের লোভে। এই সমস্ত ইসলামী দেশগুলো নিজ নিজ দেশে যদি দেখানোর জন্য ব্যাংকিং ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছে যার নাম রেখেছে ইসলামিক ব্যাংক, কিন্তু এটিও এক ধরনের সুগার কোটিং এর মতো ব্যাংক, যা বাহ্যত ইসলামিক ব্যাংক কিন্তু বাস্তবিক পক্ষে ইসলামিক নয় বা তা নয় যা ইসলাম চায় বা কোরআন চায়। আপনি যদি গভীর দৃষ্টিতে দেখেন তাহলে বুঝবেন যে বলে ইসলামিক ব্যাংক কিন্তু এক ধরনের সুদ তারা গ্রহণ করে লভ্যাংশ হিসেবে। তো আমি যা বলছিলাম তা হল ইসলামী শিক্ষাকে বিধানগুলি দেখিয়ে এরা নিজেদের পয়সাকে বিনিয়োগ করেছে, পাশ্চাত্যের হাতে এই টাকা তুলে দিয়েছে যার উৎপাদনমূলক কোনো উদ্দেশ্য নেই, গঠনমূলক কোনো উদ্দেশ্য নেই। এখন এসেছে অর্থনৈতিক সংকট, তো এদের টাকাও এখন ক্ষতির শিকার হবে, কারণ সারা পৃথিবী এতে প্রভাবিত হয়েছে। আল্লাহ তাআলা যেখানে নিজের রাজ্জাক হওয়ার কথা বলেছেন সেখানে মুমিনদের তিনি যেন নসিহত করেছেন, আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরা রোমের যে আয়াত তেলাওয়াত করেছে তার আজকের যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে তার দ্বিতীয়টিতে আল্লাহ তাআলা বলেন যে নিকট আত্মীয়কে তার অধিকার দাও, মিসকিনদেরকে তাদের প্রাপ্য দাও, মুসাফিরদের তাদের অধিকার প্রদান করো। তো তিনটি অধিকারের কথা তিনটি আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, পয়সার সঠিক খরচের জায়গা উল্লেখ করেছেন, আর শেষের দিকে এই অধিকার প্রদানের ফলে মানুষ কিভাবে উপকৃত হবে তা দুটো কথার মাধ্যমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হলো খোদার সন্তুষ্টি অর্জন করবে, আর দ্বিতীয়টি হলো তোমরা ইহ এবং পরকালে সফলতা লাভ করবে। অতএব মোমেন হওয়ার জন্য শুধু মুখে ঈমান আনার দাবি যথেষ্ট নয় বা এই দাবি করা যথেষ্ট নয় যে আমরা মুসলমান, বা শুধু এটি বলা যথেষ্ট হবে না যে আমরা সেই খোদাকে মানে যিনি রাজ্জাক বা যিনি রিজক দাতা। ইমানের দাবি এবং রাজ্জাক বৈশিষ্ট্য আর একিন বিশ্বাসের জন্য ব্যবহারিক দৃষ্টান্ত আবশ্যক। যদি খোদা তাআলা রাজ্জাক এবং দাতা হয়ে থাকেন তাহলে যে ব্যক্তি ঈমান কামিল, যার ঈমান সম্পূর্ণ, সে রিজিক বা জীবিকার অভাবে কখনো ভীত হয় না, সে জানে যে খোদা তাআলা আমার জন্য জীবিকার ব্যবস্থা করবেন। এরপর খোদা প্রদত্ত রিজকে সে খোদার নির্দেশিত পথে খরচ করে। যার অবস্থা সচ্ছল, যার যার পর্যাপ্ত রিজিক রয়েছে, অর্থনৈতিক অবস্থা যার ভালো, সে নিজ সম্পদের অন্যদেরকেও অংশীদার করে সেইভাবে যেভাবে খোদা নির্দেশ দিয়েছেন। যার আয় বেশি সে দরিদ্রের অভাব দূর করে এবং এই দরিদ্র শ্রেণীর ভিতর তার নিকটাত্মীয় আত্মীয় স্বজন প্রতিবেশী সবই অন্তর্ভুক্ত। বরং মুসলমান যেহেতু মুসলমানের ভাই, তাই পুরো উম্মতের যে অধিকার সেটি দিতে হবে, তা দেয়া প্রদান করা আবশ্যক। ধনী ইসলামী দেশগুলোকে দরিদ্র ইসলামী দেশ সম্পর্কে চিন্তা করা উচিত, যে তাদের কিভাবে তাদের অর্থনীতিকে কিভাবে উন্নত করা যায়, তাহলেই এটি খোদার নির্দেশ অনুসারে অধিকার প্রদান করা গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন যে আতাদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনিস সাবিল। আত শব্দ ব্যবহার হয়েছে আতাদাল কুরবা আলিফতে, আলিফতে এর একটি অর্থ হল সম্মানের সাথে কাউকে কিছু দেয়া, সম্মানজনক ভাবে মানুষকে দেয়া। আর হক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বিষয়কে আরো খোলাসা করেছেন যে সম্মানজনক ভাবে তাদের মানুষের খিদমত বা সেবা করা তোমাদের জন্য আবশ্যক। এটি এটি দান নয়, এটি দক্ষিণা নয়, এটি কোনো খায়রাত নয় যা তোমরা অন্যকে দিচ্ছ, বরং তোমার প্রয়োজনাতিরিক্ত যে সম্পদ আছে তা থেকে মানুষের জন্য খরচ করা এটি তোমাদের জন্য আবশ্যক। অতএব ইসলামী বিশ্ব যদি দরিদ্র মুসলিম বিশ্বের কল্যাণ চাইত, তাহলে নিজের তেল বিক্রি করা পয়সা তাদের কল্যাণের জন্য কাজে লাগাত, লোভের বশবর্তী হয়ে নিজেদের টাকা পাশ্চাত্যের ব্যাংকের হাতে তুলে দিত না বা তাদের সুদের পিছনে ছুটত না, বরং খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত, আর এরা তখন সফল কাম হতো। এই সমস্ত দেশের বিবৃতি অনেক সময় পত্রিকায় আসে যে আমাদের অবস্থা ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। তাদের ধারণা ভুল, এ ধারণা ভুল যে আমাদের কাছে তেল সম্পদ আছে তাই আমাদের টাকা ফুরাবে না। প্রথম কথা হলো পাশ্চাত্যের বিভিন্ন ব্যাংকে তাদের যে টাকা আছে বা যে সমস্ত প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানে যাদের যে টাকা রাখা আছে সেইগুলো প্রতিষ্ঠানগুলো প্রভাবিত হয়েছে, এদিক থেকে তাদের রাখা টাকাও প্রভাবিত হয়েছে। সংক্ষেপে আমি বলতে চাই যে পাশ্চাত্য, এখানে আপনারা জানেন অনেক আহমদী ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, যে সকল প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে এই সবগুলো অনুৎপাদনমূলক ঋণ, এর এই ঋণের বিরাট অংশ ঘরের সাজ সরঞ্জাম, কার বা ঘর ক্রয় করার জন্য খরচ হয়, যা অনুৎপাদনমূলক খাত, যার প্রত্যেকটি অনুৎপাদনমূলক। তেল সম্পদে সমৃদ্ধ দেশের টাকা যখন এই সমস্ত ব্যাংকে আসলো, তখন তারা দেখল যে আমাদের হাতে খুব দ্রুত এখন টাকা আসছে, তখন এই প্রতিষ্ঠানগুলো খোলা হাতে দুহাতে মানুষকে ঋণ দেওয়া আরম্ভ করে। ব্যাংকের নিজেদের খরচ তো সামান্যই, আর এই সম্পর্কে অনেক আহমদী প্রবন্ধও লিখেছে, আর এই ব্যাংকগুলো বাকি টাকা 90-95% টাকা অন্যদেরকে ঋণ হিসাবে দেয়। তেল সম্পদে সমৃদ্ধ যে সমস্ত দেশ আছে তারা কোন গঠনমূলক বা উৎপাদনমূলক কোন খাতে তো এরা বিনিয়োগ করে না, অনুৎপাদনমূলক খাতে এরা বিনিয়োগ করে রেখেছে। তো অনেক বড় অঙ্ক এরা খরচ করে। একজন ব্যাংকার আমাকে বলেছেন এখানে যে ব্যাংকগুলোর যে মূল মোট বিনিয়োগ তার শতকরা 45% ঘর ক্রয়ের জন্য তারা ঋণ হিসেবে দেয়, আর অনেক টাকা অন্যান্য খাতে তারা দিয়ে থাকে এবং খুব অল্প অঙ্ক উৎপাদনমূলক খাতে এরা ঋণ হিসেবে মানুষকে দিয়ে থাকে। সহজ শর্তে মানুষকে ঋণ দেয়া হয়, সহজ শর্তের ব্যাখ্যা হলো, দৃষ্টান্ত স্বরূপ আমাদের অনেকেই এখানে আছেন যারা জানেন, কোন ঘরের মূল্য যদি 3 লক্ষ টাকা হয়, 10-15 হাজার টাকা তাদের কাছ থেকে চাওয়া হয়, অথচ ইতিপূর্বে তারা বলতো যে এত শতকরা এত ভাগ টাকা দিলে তোমাদেরকে ঋণ দেওয়া হবে, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আর বাকি সব টাকা ব্যাংক ঋণ হিসেবে দিয়ে থাকে এমন মানুষকে। এরপর যারা ঋণ গ্রহীতা তারা ভাবে না যে সুদের হার কত, কতদিন আমাকে সুদ পরিশোধ করতে হবে, আর কত অতিরিক্ত আমাকে ব্যাংকে বা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। সে শুধু এই চিন্তাই করে যে চলো একটা ঘর কিনে নেই, ধীরে ধীরে পরিশোধ হয়েই যাবে, কিন্তু জানে না, ভাবে না যে দীর্ঘকাল পরিশোধ করা দিতে এবং পাশাপাশি তার নিজের আয় সীমিত, তার নিজের উৎস সীমিত, আর এই ঋণ পরিশোধের এক পর্যায়ে এমন সময় আসে যখন সে আর ঋণ পরিশোধ করার শক্তি রাখে না। কেননা ক্রমশ অন্যান্য পণ্যের বাজার মূল্য বাড়ছে, খরচও মানুষের ক্রমশ বাড়ছে, যদি ঋণ পরিশোধ করতে চায় ঘর কিভাবে চালাবে। যাই হোক, এই ঋণ গ্রহীতা ক্রমশ এই জালে ফেঁসে যায়, ফাঁসতে থাকে এবং ঋণের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। আরেকটা প্রচলন আছে, অনেকে রিমর্গেজ করায়। আপাতত ঋণের বোঝা আরো বেড়ে যায়, আপাতত দৃষ্টিতে ব্যাংক থেকে নতুন ঋণ পায়, কিন্তু যদি ভাবে তাহলে বুঝবে যে ঋণের বোঝা আরো বেড়ে গেছে। সাময়িকভাবে কিছুটা অব্যাহতি পেলেও একটা স্থায়ী ঋণের বোঝায় ক্রমশ পিষ্ট হতে থাকে। আর অনেকে ব্যাংক এমন ইনসেন্টিভ দিয়েছে বা এমন লোভ দেখায় যে যে থেকেও কিছু দেনে ব্যাংকের সাথে চুক্তি হয় ঘর কিনে নে, সে ব্যাংকে ভাড়া এবং সুদ এর সমান অঙ্ক দিতে থাকে সারা জীবন। যদি সারা জীবন এভাবে পরিশোধ করতে থাকে, মৃত্যুর কাছাকাছি যখন আসে তখন আর সে পরিশোধ করতে পারে না, সম্পত্তি ব্যাংকের হাতে চলে যায়। গতবার সুদে যখন সুদের উপর যখন খুতবা দিয়েছে, অনেকেই এই জাল থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সত্যিকার অর্থে যদি ভাবা হয়, সুদের যে ঋণ সেটি ক্রমশ বাড়তে থাকে, ঋণের পাহাড় বাড়তে থাকে। যারা ঋণ পরিশোধের শক্তি রাখে না, অনেকে এমন আছে, তারা ডিফল্টার হয়ে যায়। আর ব্যাংক যে সমস্ত মানুষকে ঋণ দিয়ে থাকে, যেমন পূর্বেই বলেছে, সেই ঋণও তো মানুষের কাছ থেকে নিয়েই ব্যাংক মানুষ অন্যকে দেয়। আমি পূর্বেই বলেছি যে তেল সম্পদে সমৃদ্ধ দেশের বিরাট অঙ্ক ওইভাবে ব্যাংক ঋণে বিতরণ করে, যার ফলে এরা ঋণ দিতে গিয়ে বড় মনের পরিচয় দিয়েছে পাশ্চাত্যের বিভিন্ন প্রতিষ্ঠান। এই পরিস্থিতি শুধু এখানেই নয়, আমেরিকাতেও একই অবস্থা, আর বিশ্বেও একই অবস্থা বিরাজ করছে। যেভাবে আমি পূর্বেই বলেছি যে প্রকৃতির নিয়ম কিন্তু নিজের কাজ করেই করবেই, এক পর্যায়ে গিয়ে মানুষের ঋণ ফেরত দেওয়ার শক্তি যখন হারিয়ে যায়, তখন ব্যাংক বুঝতে পেরেছে যে যে ঋণ দিয়েছি আমরা সেটা তো আমাদের টাকা নয়, অন্যের টাকা, যার ফলে তারা ঋণ দেয়া বন্ধ করে। শুধু এই অনুৎপাদনমূলক খাতেই তারা ঋণ দেওয়া বন্ধ করেনি, বরং উৎপাদনমূলক খাতেও, গঠনমূলক খাতেও এরা ঋণ দেয়া বন্ধ করে দিয়েছে। যার ফলাফল, এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল পুরো অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আর বিভিন্ন দেশের অর্থনীতি যেহেতু একটি অন্যটির উপর নির্ভর করে, তাই সারা পৃথিবী এর করাল গ্রাসের শিকার হয়েছে। তাই কোন দেশের এই কথা বলা যে আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ আছে, উৎস আছে, আমাদের কোনো অসুবিধা নেই, এই ধারণা অলিক। পাশ্চাত্যের ব্যাংকে যে টাকা আছে সেই টাকাগুলো তাৎক্ষণিকভাবে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, অর্থনীতি ধ্বংস হওয়ার কারণে জায়েদের কাছে আছে, অর্থাৎ তেল সম্পদ আছে, তার ভিত্তিতে এরা বলে যে আমরা এর মাধ্যমে অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখবো। এর ক্রয়ও কমে গেছে। সপ্তাহের টাইম পত্রিকা একটা প্রবন্ধ ছেপেছে, আমেরিকা থেকে ছাপে এটি, সে তাতে কিছু পরিসংখ্যান বা তথ্য তুলে ধরা হয়েছে। লেখক লিখেছেন যে এসি অফ ডেট, অর্থাৎ ঋণের বিশাল সমুদ্র, এটি এমন সমুদ্র যার পানি আমেরিকা, যে দেশ নিজের অর্থনীতিকে সবচেয়ে বড় অর্থনীতি মনে করে, তাদের নৌকায় এই পানি এতটা ঢুকে গেছে যে সেই নৌকাও দোদুল্যমান এবং সেই নৌকা নিমজ্জমান। তাতে লিখেছে যে আমেরিকার অর্থনীতি এতটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যতই চেষ্টা করুক না কেন এর বহাল হওয়ার কোন সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, অর্থনীতি যেই ঝাঁকুনি খাচ্ছে, পৃথিবীর কোন দেশ এই অর্থনীতি থেকে এখন এই মন্দা ভাব থেকে নিরাপদ নয়। পাশ্চাত্যের দেশগুলো, বিশেষ করে আমেরিকার অর্থনীতির যে চিত্র তুলে ধরা হয়েছে তা হল সেখানে ক্রেডিট কার্ড ব্যবহারের অনেক প্রচলন রয়েছে, নির্বিচারে মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। এর উপর এখন বিধিনিষেধ আরোপিত হয়েছে, এক অর্থে যে বিলাসিতা ছিল নির্বিচারে যারা খরচ করত সেই খরচের উপর এখন বিধিনিষেধ আরোপিত হয়েছে। কার বিক্রি সম্পর্কে রিপোর্ট হলো, বলা হয়েছে যে গত 15 বছরে সবচেয়ে কম কার বিক্রি হয়েছে, এবছর উড়োজাহাজ এর সফর অনেক কমতি এসেছে, যার ফলে অনেক কোম্পানি নিজেদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তো এই দুটো বিষয় এমন যে ক্ষেত্রে বা যে খাতে তেল ব্যবহার হয়, তেলের ব্যবহারে না থাকে টাকা কোথেকে আসবে, কে তেল ক্রয় করবে, স্বাভাবিকভাবে তেলের চাহিদা কমে যাবে। তেলের চাহিদা যদি কমে যায় স্পষ্টভাবে অর্থনীতি প্রভাবিত হবে তেল সমৃদ্ধ দেশের। মানুষের যে বিনোদনমূলক বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, খাওয়ার পান করার, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট, বিনোদনের অনেক রীতি পাশ্চাত্যে দেখা যায়, এতে অনেক কমতি এসেছে। এতে যদি কমতি আসে মানুষ বাইরে যায় না, শীতকালে বিশেষ করে বাইরে না গেলে এর ফলাফল যা প্রকাশ পাবে এরপর, তাহলে এই সমস্ত দেশে যে ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশন আরো বাড়বে, অর্থাৎ অর্থনীতির মন্দাভাব, আর এর ফলে মানসিক ডিপ্রেশনও বাড়বে এবং অনেক রোগ ব্যাধি এর ফলে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই যে বলেছেন যে সুদের উপর যারা নির্ভর করে বা যারা সুদই কারোবার করে, তারা এমন মানুষ যাদেরকে শয়তান নিজে স্পর্শে উম্মাদ করে তুলেছে বা যারা পাগল হয়ে গেছে শয়তানের স্পর্শে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু শায়তানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলু রিবা ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ অর্থাৎ যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়ায় যাকে শয়তান নিজ স্পর্শে উম্মাদ করে তুলেছে। এটি এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম। সুতরাং যার নিকট তার বহুপক্ষ থেকে উপদেশ আসে এবং সে যদি বিরত হয় তাহলে অতীতে যা কিছু হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর নিকট ন্যস্ত, এবং যে পুনরায় এমন করবে বা যারা এমন করবে তারা নিশ্চয়ই অগ্নিবাসী হবে, সেখানে দীর্ঘকাল তারা থাকবে। তো এর কুফল, বাকি কুফল তো যা প্রকাশ পাওয়ার পাবেই, যাদের টাকা নষ্ট হয়েছে বা এই যে আশঙ্কা যে কিছুদিন আমাদের টাকা আমরা পাব না বা আমাদের টাকা নষ্ট হয়ে যাবে, বিভিন্ন সরকারের নিশ্চয়তা সত্ত্বেও এই যে ভয় টাকা নষ্ট হওয়ার, এটি অনেক ভয়াবহ। এছাড়া নিজেদের সম্পত্তি যারা রিমর্গেজ করে ঋণ পরিশোধের কথা ভাবছিলেন তাদের অবস্থাও শোচনীয়। ঋণ না পাওয়ার কারণে বাড়ি ঘরের মূল্য অনেক কমে গেছে, মানুষের কাছে এখন টাকা নেই বাড়ি ঘর ক্রয় করার, আর ব্যাংক এখন মানুষকে ঋণ দিচ্ছে না, যার ফলে বাড়ি ঘরের দাম কমে গেছে। ব্যাংক প্রথমে সাহস করলেও এখন তাদের কাছে টাকা নেই, তো অবস্থা পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন যে এদের অবস্থা এখন এমন হয়েছে যেভাবে শয়তানের স্পর্শে এরা উম্মাদের মতো হয়ে জ্ঞান বিবেক হারিয়ে বসেছে। পৃথিবীর অধিকাংশ দেশের এখন কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে, আল্লাহ তাআলা করুণা করুন এদের উপর। আর মনে হয় যেভাবে আমি পূর্বেই বলেছি যে এমন অবস্থা যখন হয় তখন ডিপ্রেশনও বাড়ে, সমাজে এক নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেয়। এই ডিপ্রেশনের সম্পর্ক ডিপ্রেশন সম্পর্কে তাদের একটা চুটকিও আছে, এই চুটকির কথা আমার মনে পড়ল, একটা চুটকি মনে পড়ল। অর্থনীতিবিদ যারা আছে তারা বলে যে অনেকেই বলে ইফ মাই নেবার লুজেস হিজ জব ইট ইজ রিসেশন, ইফ আই লুজ মাই জব ইট ইজ ডিপ্রেশন। অর্থাৎ আমার প্রতিবেশীর যদি চাকরি চলে যায় তাহলে এটি হল রিসেশন বা অর্থনৈতিক মন্দাভাব, আর যদি আমাকে আমার চাকরি চলে যায় তাহলে এটি হবে ডিপ্রেশন। অর্থনীতির একটি পরিভাষা হল ডিপ্রেশন আর অপরটি হল ডিপ্রেশন। রিসেশনের অর্থ হল সাময়িক অর্থনৈতিক সংকট, আর ডিপ্রেশন হল স্থায়ী অর্থনৈতিক সংকট বা মন্দাভাব। কিন্তু এর ফলে আরেকটি ডিপ্রেশন ও দেখা দেয়, আর সেটি হল রোগ ব্যাধির ডিপ্রেশন, মানসিক চাপ, মানসিক কষ্ট, এটিকে ডিপ্রেশন বলা হয়। তো এই এই যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, এই সংকট পৃথিবী সংকটের কারণে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে। অতএব এখনো যদি পৃথিবীর কাণ্ড জ্ঞান থেকে থাকে, বিবেক বুদ্ধি থেকে থাকে, তাহলে এই সুদী নিজাম বা ব্যবস্থাপনা থেকে এদের বেরিয়ে আসা উচিত, সেই ব্যবসা করা উচিত যে ব্যবসাকে আল্লাহ তাআলা বৈধ আখ্যা দিয়েছেন। আর মুসলমান বিশ্ব যাদের অবস্থা ভালো সচ্ছল তাদের এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা উচিত, মুসলমানদেরকে সুদের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, নতুবা যারা এই নিষেধাজ্ঞা মানবে না মৃত্যুর পর তারা পরকালের শাস্তির শিকার হবে, পরকালের শাস্তি পাবে। আর যে সমস্ত দেশ অর্থনৈতিক সচ্ছলতা সত্ত্বেও যারা ইমানদার নয়, যারা নিজেদের অর্থনৈতিক উৎসকে নষ্ট করছে বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে, তাদেরকেও বিবেক খাটানো উচিত। দৃষ্টান্ত স্বরূপ পাকিস্তানকে নিন বা আরো এমন দেশ আছে পাকিস্তানের মতো যাদের নেতৃবৃন্দ কখনো নিজ দেশের প্রতি বিশ্বস্ত ছিল না, বিশ্বস্ততা দেখায়নি, দেশকে সবসময় তারা লুটেছে লুটেরাদের মতো। আর মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে তারা শাসন করেছে। কয়েকদিন পূর্বেই সানন্দে ঘোষণা করেছে যে $4 মিলিয়ন ঋণ আবার মঞ্জুর হয়েছে পাকিস্তান সরকারের জন্য। এই ঋণ কিভাবে পরিশোধ করা হবে বা করতে হবে তা তারা জানেই না, কেননা পূর্বেই যে ঋণ রয়েছে যে ঋণ পরিশোধ করতে হবে তার জন্য হইচই হচ্ছে, ইতিমধ্যে বড় হইচই করেছেন ওনারা যে আমাদের বিদেশ মুদ্রার যে রিজার্ভ আছে তা অনেক অনেক বড়, কিন্তু পরে খবর নিয়ে দেখা গেছে এমন কিছু নয়, অথচ আল্লাহ তাআলা পাকিস্তানকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছেন। আর কৃষির দিক থেকেও, আবহাওয়ার দিক থেকে, ভূমির দিক থেকে সর্বোত্তম পরিবেশ, কিন্তু হাত পাতার এবং ঋণ নেয়ার এমন অভ্যাস হয়েছে আর নিজেদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করার বদ অভ্যাস, যে সবকিছু থাকার সত্ত্বেও কিছু নেই। নাইজেরিয়ার একই অবস্থা, কিন্তু তাদের নেতৃবৃন্দেরও কোনো মাথা ব্যথা নেই, তো যাই হোক, এর মূল কারণ হল খোদা তালাকে ভুলিয়ে আল্লাহর শিক্ষার উপর আমল না করে, অনুশীলন না করে সুদি ব্যবস্থাপনার জালে আবদ্ধ হয়েছে, লোভ লিপসার শিকার হয়েছে মানুষ। আল্লাহ তাআলা যারা সুদে বিনিয়োগ করে তাদেরকে বলেন যে তোমাদের ধারণা অনুসারে সুদে সম্পদ বাড়ছে কিন্তু খোদা দৃষ্টিতে তা বাড়ে না, আর খোদা দৃষ্টিতে যা বৃদ্ধি পায় না তাতে কোনো বরকত থাকতেই পারে না। তো আমি যেভাবে পূর্বেই বলেছি যে মুসলমান দেশ সুদে সুদের উদ্দেশ্যে ব্যাংকে যে টাকা রাখে তারা এর জন্য অনেক বড় শাস্তি পাবে। খোদা তালার এই সাবধান মানের ফলশ্রুতি স্বরূপ তাই এই কথা মনে করা যে আমরা নিরাপদ এটি তাদের অলিক ধারণা, বরং অবস্থা এখন প্রমাণ করেছে যে অমুসলিম বিশ্বও এই শাস্তির জালে ফেঁসেছে এবং এই শাস্তির তারা শিকার হবে, বিভিন্ন সময়ে তারা শাস্তি পেতে থাকবে। ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা গরিবদের প্রাপ্য। পূর্বেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনটি কথার দিকে, আর এতেও আল্লাহ তাআলা এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যাকাত দাও, আর এতে গরিবদের অধিকার রয়েছে, সরকারেরও অধিকার রয়েছে এবং ইসলাম সেবাও এর মাধ্যমে হয়। কিন্তু সুদী ব্যবস্থাপনার জের হিসাবে আল্লাহ তাআলা বলেন যে এর ফলে ধনী দেশ আরো ধনী হয়, কিন্তু এর একটা সীমা আছে। এরপর আল্লাহর যখন শাস্তি আসে তখন সেই ফলাফলই প্রকাশ পায় যা আজকে আমরা দেখছি। আর আল্লাহ তাআলা ইতিপূর্বেও বলেছেন যে সমাজের সকল শ্রেণীর মানুষের অধিকার তাদেরকে দাও, এটি তোমাদের সম্পদ বৃদ্ধির মূল কারণ হবে, সুদ নয়। এই গুরুত্বপূর্ণ কথাকে মুসলমান দেশদের বিশেষভাবে স্মরণ রাখা উচিত। আর এই কথাটি এমন যাকে পাশ্চাত্যের বিভিন্ন দেশেও কোন কোন সময় অনুধাবন করেছে। জার্মানি বা জার্মান সরকার কয়েক দশক পূর্বে এই বিষয়কে অনুধাবন করেছে, সুদকে দূর করতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত নিজের চিন্তাধারাকে তারা ব্যবহারিক রূপ দিতে পারেনি। এই সংকটের পর কিছুদিন পূর্বে এই খবর ছেপেছে যে সুদের হার কমানোর কারণে অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে, কিন্তু আসল সমাধান হল যা নিয়েছ এখন পর্যন্ত তা নিয়েছ, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু সুদের বাকি অংশকে এখন ছেড়ে দাও এবং ক্ষমা করো, ভুলে যাও সুদ গ্রহণের কথা, ভবিষ্যতে সুদ নেওয়া থেকে তোমরা তওবা করা বিরত হও। বিশেষ করে মোমেন এবং মুসলমানদেরকে বিশেষভাবে সুদ এড়িয়ে চলার শিক্ষা দেওয়া হয়েছে, সুদ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি যদি হয় তাহলে কয়েক বছর পরপর যেই সংকট দেখা দেয়, অর্থনীতি যে ধাক্কা খায় এবং সারা পৃথিবীতে যে হইচই আরম্ভ হয়, একটা বিরাট সমস্যা দেখা দেয় ব্যক্তি এবং সরকার, তা থেকে মানুষ নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা সূরা রোমের ৪১ নম্বর আয়াত যা আমি তেলাওয়াত করেছি তাতে বলেন, এসব কথা বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের জীবিকা দিয়েছেন, তিনি আবার তোমাদেরকে মৃত্যু দেবেন আবার জীবিত করবেন। তোমাদের শরীরদের কেউ আছে কি যে এই কাজগুলোর কোনটি করে তারা যে সেরে করছে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে এবং অতীব পবিত্র। আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন যে খোদা তাআলা বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে তিনি ছেড়ে দেননি, অসহায় ছেড়ে দেননি, তিনি রিজেক্ট দেন, তিনি নিজের জীবিকার ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তিনি পুরো সৃষ্টিকে সৃষ্টির জীবিকার দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন পশু পাখি জীবজন্তু পুরো সৃষ্টির রিজিকের বা জীবিকার ব্যবস্থা তিনি করেন, তোমাদেরকেও দেবেন যদি তোমরা তার নির্দেশ অনুগত নির্দেশের অধীনে জীবনযাপনের চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন তোমাদের দৃষ্টি যেদিকে থাকা উচিত তাহলে আল্লাহর নির্দেশকে সবসময় দৃষ্টিগোচর রাখো, সামনে রাখো, কেননা মৃত্যুও তিনি দিয়ে থাকেন আর মৃত্যুর পর জীবিত করে নিজের সামনে তিনি তোমাদেরকে হাজির করবেন, তোমাদের জবাবদিহি তার সম্মুখীন হতে হবে তোমাদেরকে, তাই বাহ্যিক শিরকও করবে না আর প্রচ্ছন্ন শিরকও যেন না থাকে, আর তার নির্দেশকে বিন্দুমাত্র লঙ্ঘনের চেষ্টা করবে না, আর বিশেষভাবে মুসলমানদেরকে সাবধান করা হয়েছে। এই সুদী ব্যবসা এত ভয়াবহ যে এত ভয়ানক যে আমরা আহমদীদেরকে বিশেষভাবে এটিকে এড়িয়ে চলা উচিত বা পরিত্যাগ করা উচিত বা বর্জন করা উচিত। যেখানে আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে যারা ঈমান এনেছ খোদাকে ভয় করো এবং তোমাদের যদি সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো সুদের যা বাকি আছে নেয়ার যা বাকি তা ছেড়ে দাও। সুদের নিষেধাজ্ঞা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইনলাম তাফালু ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, যদি তোমরা এমন না করো তাহলে খোদা এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হচ্ছে, যদি তোমরা তওবা করো মূলধন তোমরা পাবে, তোমরা জুলুম করো না তাহলে তোমাদের উপর কোন জুলুম করা হবে না। তো মোমেনদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে এখানে এই নিজাম ওঠা সুদি ব্যবস্থাপনার যে কুফল সকল ধর্মকে প্রভাবিত করছে, মুসলিম হোক বা অমুসলিম। প্রথমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে শয়তান তোমাদের কাণ্ড জ্ঞান বা বিবেক বুদ্ধিকে নষ্ট করবে, তোমাদের বিবেক বুদ্ধি হারিয়ে যাবে, কাণ্ড জ্ঞান লোপ পাবে, এর ফলে মানুষ সুদে নিমজ্জিত হতে থাকে, মানুষ বুঝতেই পারে না যে কিভাবে খরচ করবে, সেই চিন্তাধারায় হারিয়ে গেছে, যার ফলে ভালো মন্দের পার্থক্য মানুষ করতে পারে। আর এখন বলছেন যে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হচ্ছে, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যদি যুদ্ধের ঘোষণা হয় তাহলে ধর্মও বাকি থাকে না আর দুনিয়াও না, ধর্ম তো গেছেই এবং অর্থনীতিও ধ্বংস হচ্ছে। মুসলমান দেশ বিশেষভাবে নিজেদের অবস্থার উপর যদি দৃষ্টিপাত করে তাহলে তারা দেখবে, প্রত্যেক দেশকে দেখা উচিত কিন্তু বিশেষ করে মুসলমান দেশকে ভাবা উচিত যে ধনী এবং দরিদ্রের ভিতর যে পার্থক্য ক্রমশ বাড়ছে তাদের নিজেদের দেশেও আর অন্য দেশেও, দরিদ্র মুসলমান দেশে দরিদ্র দেশ দরিদ্র হচ্ছে এবং তেল সম্পদে সমৃদ্ধ দেশ মনে করছে আমরা ধনী, তারা এটিকে কাজে লাগাচ্ছে আর এর ফলে ব্যাকুলতা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে আর এর দেশের ভিতরেও বিদ্রোহ দেখা দিচ্ছে আর আন্তর্জাতিক পর্যায়েও। আমি পাকিস্তানের দৃষ্টান্ত দিয়েছি, সেখানেও ধনী দরিদ্রের পার্থক্য অনেক বেড়ে গেছে, ক্রমশ বাড়ছে, সেখানে দেশের ভিতর যে একটা উত্তেজনা ব্যাকুলতা দেখা যায় এর একটি কারণ এটিও যে সম্পদের লোভে ধনীরা দরিদ্রদের প্রাপ্য তাদেরকে দেয় না, এর ফলে মৌলভীরা সেখানে যাচ্ছে তাই করছে বা করার সুযোগ পাচ্ছে, যদি দরিদ্র মানুষের অধিকার দেয়া হতো তাহলে এই যে আত্মঘাতী বোমা হামলা করা হয় গরিব লোকদের ছেলেদের বা বাচ্চাদের ব্যবহার করে, তো এই ক্ষেত্রে এরা এত সফলতা পেত না, যদিও অন্য কারণও আছে আত্মঘাতী বোমা হামলার কিন্তু বড় একটি কারণ এটি। তো এই যে হাঙ্গামি পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন দরিদ্র দেশে এবং ধনী দেশে, আর এগুলো আরো স্পষ্টভাবে নিজের কুৎসিত চেহারা প্রকাশ করছে, এটি খোদার ঘোষণার ফলে হচ্ছে। অতীতও আমরা দেখেছি আর আজও দেখছি, আজও দেখি যে সুদে যে অর্থ বিনিয়োগ করা হয় তা যুদ্ধের কারণ হচ্ছে, আর এই টাকা ব্যবহার করে মানুষ অন্যের সম্পদের উৎসকে করতলগত করে, যেন এটি স্থায়ী আয়ের কারণ হয়। এবং আজকাল শান্তি প্রতিষ্ঠার নামে যে যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, সেই যুদ্ধ ভৌগোলিক পরিসীমা সম্প্রসারণ বা কোন দেশ জয়ের জন্য নয়, বরং সম্পদের উৎসকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য করা হচ্ছে। কোন সরকার যদি সহজ শর্তে বা সহজে তাদের কথা মানে বা গ্রহণ করে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, বা নিজ পছন্দের স্থানীয় কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট নিযুক্ত করা বা সরকার গঠন করা হয়, আর এটি যদি না হয় যুদ্ধ সেখানে দীর্ঘ হতে থাকে, কেননা কিছু না কিছু টাকা তারা সেখানে পেতেই থাকে। আর এটি যেহেতু খোদার ইচ্ছার পরিপন্থী কাজ, খোদার ইচ্ছা বিরোধী কাজ, তাই একটি সময় এমন আসে যখন শক্তিশালী দেশগুলোকেও আল্লাহ তাআলা তার শক্তির দৃষ্টান্ত দেখান এবং তাদেরকে লাঞ্ছিত করেন, আর আমরা এই যুগে এটি আমাদের স্বচক্ষে দেখেছি। সকল প্রচেষ্টা এবং উত্তম অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও আল্লাহ তাআলা যখন মানুষকে ঝাঁকুনি দিয়েছেন, নাড়া দিয়েছেন, তখন বড় বড় যে অর্থনীতি আছে সেগুলো এক ঝাঁকুনি বা নাড়া খেয়ে সেগুলো মুখ থুবড়ে পড়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান টাকা ধার দিয়ে থাকে সেগুলো কাজে আসেনি, বড় সরকারকে নিজ ভাণ্ডার থেকে বা মানুষের যেই টাকা, সেই টাকা দিয়ে এই সেই প্রতিষ্ঠানগুলোকে নিজ কাঠামোর উপর দণ্ডায়মান রাখতে সাহায্য করতে হচ্ছে, যাদের কাছ থেকে ইতিপূর্বে মানুষ ঋণ নিত। কিন্তু কোন নিশ্চয়তা নেই যে কতটা এবং কত সত্তর অবস্থা নিয়ন্ত্রণে আসবে। যেভাবে আমি বলেছি যে বস্তুবাদী মানুষ, দুনিয়াদার মানুষ নিজেরাও বলছে যে আমেরিকার মতো শক্তিশালী অর্থনীতিরও খুব সত্তর নিজ মেরুদণ্ডের উপর দাঁড়ানো সম্ভব নয়। তা আমি যেভাবে বলেছি যে অন্যের যে সম্পদ আছে, অন্যের সম্পদের উপর যে লোভাতুর দৃষ্টি, সেটি সম্পর্কে আমরা জানি যে এদের অন্যের সম্পদের উপর এদের লোভাত দৃষ্টি রয়েছে, আর পৃথিবীর শান্তি নষ্ট হওয়ার এটিও একটি বড় কারণ। আল্লাহ তাআলা বলেন, লা তুমদ্দানা আইনাইকা ইলা মা মাতানা বিহি, এবং আমরা তাদের মধ্যে থেকে কতক লোককে পার্থিব জীবনের সৌন্দর্যে যা কিছু উপকরণ উপভোগ করতে দিয়েছি, তার প্রতি তুমি তোমার চক্ষু দিয়ে কখনো বিস্ফারিত করে দেখো না। একটা হাদিসে আছে যে সম্পদ তোমার নয় বা যা তোমার হাতে আসেনি তার পিছু ধাওয়া করো না, তার পিছনে চলো না। তাই এটি একটি নীতিগত নির্দেশ, প্রত্যেক ব্যক্তির নিজের উৎস যা আছে তাকে যথেষ্ট মনে করা উচিত। মোমেনদের জন্য বিশেষভাবে নির্দেশ হল এই ইহজগতের ধন সম্পদ এগুলো ক্ষণস্থায়ী, এর এইদিকে বেশি দেখবে না, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো স্থায়ী নয়। এক মোমেনকে নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করা উচিত, আল্লাহ সন্তুষ্টি অর্জনই তার লক্ষ্য হওয়া উচিত। এই ক্ষণস্থায়ী ধন সম্পদ যাদের হাতে আছে তারা আমরা দেখছি যে এখন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, যারা এর লোভ রাখে, লিপসা রাখে, তাদেরও একই পরিণাম হবে। অতএব পৃথিবীকে একথা বুঝতে হবে যে নিজ যে সাধ্য আছে, সামর্থ্য আছে, তার ভিতর থাকতে হবে। পারিবারিক পর্যায়ে হোক বা সামাজিক বা জাতিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক না কেন, আল্লাহর নির্দেশ অনুসারে সুদকে এড়িয়ে চলুন, সুদ বর্জন করুন। পারিবারিক পর্যায়ে যদি অল্পে তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি হয়, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাস হয়, তাহলে পারিবারিক চাহিদাও বাড়বে না, আর ঋণ নেওয়ারও বাসনা দেখে দেবে না, আর প্রতিবেশীর ভালো সোফা দেখে এই লোভ হবে না যে আমি যদি ক্রয় করতে পারতাম, বা বন্ধুর ভালো গাড়ি দেখে এই লিপ্সে হবে না যে আমার আমি যদি কার ক্রয় করতে পারতাম, বা কোনো আত্মীয় স্বজনের ঘর দেখে এই আক্ষেপ হবে না যে আমি যদি ঘর ক্রয় করতে পারতাম। ঘর অবশ্যই থাকা দরকার, কিন্তু সুদে টাকা নিয়ে ঘর ক্রয় করা উচিত হবে না। একইভাবে বিভিন্ন দেশ অন্যের সম্পত্তি জবরদখল না করে যদি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে, যেভাবে আল্লাহ বলেছেন যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দরিদ্র দেশের দেশও যদি নিজেদের নিরাপদ মনে করে, এই এই দৃষ্টিকোণ থেকে নিরাপদ মনে করে যে আমার আমাদের দেশের যে প্রাকৃতিক উৎস আছে, সম্পদ আছে, সেগুলো আমাদের দেশের জন্য ব্যবহার হবে বা হওয়া উচিত, আর আন্তর্জাতিক সাহায্যের ব্যাপারে এই নিশ্চয়তা থাকতে হবে তাদের যে এটি আমাদের এই ব্যবসা আমাদের কল্যাণের জন্য, আমাদের সম্পত্তি বা আমাদের প্রাকৃতিক সম্পদকে জবরদখলের জন্য নয়। আর দেশের কোন দেশীয় নেতৃবৃন্দ দেশের সম্পদকে যদি বিশ্বস্ততার সাথে দেশের কল্যাণে ব্যবহার করে, তাহলে সকল বিশৃঙ্খলার নৈরাজ্য দূর হবে। আল্লাহর নির্দেশকে দৃষ্টিগোচর রেখে যার অধিকার আছে তার অধিকার যদি তাকে দেয়া হয়, তাহলে শয়তানের স্পর্শ থেকে মানুষ মুক্ত থাকবে। সুদি নিজাম বা ব্যবস্থাপনাকে এড়িয়ে যদি চলে মানুষ, তাহলে আল্লাহর ফজলের উত্তরাধিকারী হতে পারে। তো সকল পর্যায়ে সর্বত্র সকল পর্যায়ে যদি পৃথিবী এটিকে অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে যুদ্ধের পরিবেশ বিরাজ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবে কিছুদিন পরপর শাস্তি আসবে। অতএব আজ কালকার এই সংকটের সমাধান মোমেনদের কাছে আছে, আর সকল মুসলমান এবং মুসলমান দেশগুলোকে এই সংকট থেকে বের হওয়ার এবং বের করার জন্য প্রথমে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে যারা ঈমান এনেছো, তোমরা সুদ চক্রবৃদ্ধি সুদ খাবে না এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা সফল কাম হতে পারো। অতএব সফলতার জন্য তাকওয়া বা খোদার ভীতি আবশ্যক। আল্লাহ তাআলা করুন এই তাকওয়া এই খোদা ভীতি যেন অন্ততপক্ষে মুসলিম বিশ্বে সৃষ্টি হয়, বিশেষ করে ধনী মুসলিম দেশগুলোর কথা বলছি, যারা সুদের উপর নিজেদের টাকা সুদে বিনিয়োগ করে রেখেছেন বা সুদের লোভে বিনিয়োগ করেছেন। কিন্তু তাদেরকে খোদার যে বাণী এবং আওয়াজ তাও শুনতে হবে, মানতে হবে, যা মসি এবং মাহাদির মাধ্যমে আমাদের কানে পৌঁছেছে, কেননা এটি ছাড়া নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই যুগে। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বলেন যে এখন মানুষ আধ্যাত্মিক পানি চায়, জমি শুকিয়ে গেছে, মরে গেছে, এই যুগ জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরের যুগ, জঙ্গল এবং সমুদ্র শুকিয়ে গেছে। জঙ্গল বলতে পৌত্তলিক, আর বাহর বলতে আহলে কিতাবকে বোঝায়, জাহেল অজ্ঞ এবং আলেমও এর অর্থ হতে পারে। বস্তুত মানুষের সকল শ্রেণীর ভিতর এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে দিক থেকে যে দৃষ্টিকোণ থেকে দেখুন না কেন পৃথিবীর অবস্থা পাল্টে গেছে। আধ্যাত্মিকতা বাকি নেই, আধ্যাত্মিকতার কোন প্রভাব দেখা যায় না, কারণ নৈতিক এবং চারিত্রিক ব্যাধিতে ছোট বড় সকলেই নিমজ্জিত, আল্লাহ তাআলার কোন নাম দেখা যায় না। তাই এখন স্বর্গীয় পানি এবং নবুয়তের জ্যোতি নাজল আবশ্যক, যেন পুণ্যবান হৃদয়কে তা আলোকিত করতে পারে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, তিনি নিজ অনুগ্রহে এখন সেই জ্যোতি নাজল করেছেন, কিন্তু খুব কমই এই জ্যোতি থেকে আলোকিত হচ্ছে বা উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীকে এই নূরের গণ্ডিতে আশ্রয় নেওয়ার তৌফিক দিন, যেন খোদার নির্দেশের অবাধ্যতার ফলে পৃথিবীতে যেই অশান্তি রয়েছে তা থেকে যেন তারা রক্ষা পেতে পারে। কেননা এখন খোদাকে চেনানো এবং খোদা পর্যন্ত পৌঁছানোর এটি একটি মাধ্যম যা মানুষকে খোদার সত্যিকারের দাসত্বের গণ্ডিতে স্থান দেবে। যা হযরত সাল্লামের সত্যিকারের অনুগত এবং বাধ্য বান্দায় মানুষকে পরিণত করবে। আল্লাহ তালা করুন পৃথিবী যেন এই রহস্যকে অনুধাবন করতে পারে এবং বুঝতে পারে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله।
প্রথম ঘোষণা হল সোয়া দুইটা থেকে আসরের সময় হয়ে যায়, জুমার পর আমি আসরের নামাজও পড়াব। আরেকটি কারণ হল লাজনার ইজতেমাও হচ্ছে আজ থেকে, নামাজের পর একটি নামাজে জানাজা হবে আমার খালাতো বোন আব্দুল মজিব বেগম সাহেব আর যিনি নবাব মোস্তফা সাহেবের স্ত্রী। 21 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স ছিল 66 বছর। সাহেবজাদা মির্জা হামিদ আহমদ সাহেব, সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেবের সবচেয়ে বড় কন্যা। একইভাবে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্রীও ছিলেন তিনি। আল্লাহ তাআলার ফজলে মসীহ ছিলেন, রাবাতে কবরস্থ হয়েছেন, আমার সাথে নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা মাগফিরাত করুন এবং করুণা করুন এবং জান্নাতে তাকে স্থান দিন। তার একটি মেয়ে, দুই মেয়ে আছেন, একজন রামলা খান যিনি আফজাল খান সাহেবের স্ত্রী, দ্বিতীয় জন সায়মা খান যিনি ভাসেল আহমদ খান, যে হযরত খলিফা সালেসের নাতি এবং নওয়াব আব্দুল হাফিজ বেগম সাহেবের পুত্র, তার স্ত্রী। আল্লাহ তাআলা মরমার পদমর্যাদা উন্নীত করুন। দুই নামাজের পর আজকে নামাজে জানাজা হবে।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر